الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من ألف عابد. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, যার মধ্যে আসমানি এলেম থাকে সে আল্লাহকে ভয় করে, এবং আসল ভয় তো আলেম ওরামালাই করে আল্লাহ তাআলাকে। আসল তো ভয় করে আল্লাহকে যার মধ্যে, ওই বান্দা যার মধ্যে এলম আছে। এলম মানুষের মধ্যে ভয় পয়দা করে। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয়, যার মধ্যে দিনের এলেম তো আছে কিন্তু ভয় নাই, তো তার ভিতরে এলেমই নাই। এলম থাকলে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর আল্লাহর ভয় থাকলেই সে গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ পাকের এতাত করবে, আহকামাত ইলাহিয়ার তাবেদারির ভিতরেই সে থাকবে। নিসবত ইসি কা নাম হ্যায়, নিসবত ইসি কা নাম কি উনকি গলি সে আপ নিকলনে না পাইয়ে। যে মানুষ আল্লাহর হয়ে যায়, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক বালা হয়ে যায়, সে আল্লাহ পাকের পছন্দের বাইরে এক কদম রাখতে হিম্মত করতে পারে না। দুনিয়া তাকে টানে, গুনাহ তাকে টানে, গুনার আসবাব তাকে টানে, কিন্তু সে হিম্মতের সাথে আল্লাহ পাকের রেজা ও করব সন্তুষ্টির পথে কায়েম থাকে। আমার ভাইয়ের এই জন্য হিম্মত করতে হবে সকলকে, আমরা গুনাহ মুক্ত জিন্দগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। নজর হেফাজত করব, জবান হেফাজত করব, আলো অন্ধকারে এবং নির্জনে এবং লোকালয়ে গোপনে প্রকাশ্যে সব রকম গুনাহ থেকে অবশ্যই বিরত থাকব, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এলেম শিখলেও কিন্তু আল্লাহর ভয় নেই, গুনাহ মুক্ত জিন্দগি নেই, এটা এলেম না। এলমে কে তোরা রাহ বহক নানু মায়াত জাহালত আস্ত। আকাবির দিন বলছেন যে এলেম তোমাকে আল্লাহর দিকে টানে না, আল্লাহর পথ দেখায় না, আল্লাহ সন্তুষ্টির পথে কায়েম রাখে না, সেটা এলম না বরং জাহালত। এলমে কে তোরা রাহ বহক নানু মায়াত জাহালত আস্ত, সেটা এলম না, সেটা জাহাল। হ্যাঁ, হাজার এলম আছে নামাজ পড়ে না, হাজার এলম আছে সত্য কথা বলে না, মিথ্যা বলে। এলম হাজার আছে কিন্তু সে গীবত করে, হাজার এলম আছে কিন্তু সে নাফরমানিতে লিপ্ত, কুদৃষ্টিতে লিপ্ত। তাই না? গুনার তো কোন প্রকারের শেষ নাই, অসংখ্য রকমের গুনা, কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় মানুষকে নিয়ন্ত্রণ করে। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে বললেন যে, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা জানো কোন জিনিস মানুষদেরকে বেশি জান্নাতে নেবে, জান্নাতে বেশি বেশি নেওয়ার ব্যাপারে কোন কাজের কোন আমলের প্রভাব বেশি, দখল বেশি? ফের রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম নিজেই বললেন দুই জিনিস, তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হল সুন্দর চরিত্র। হুসনুল খুলুক মানে আল খুলুকুল হাসান। শুনতে শুনবি বন্ধুরা, হ্যাঁ, যে দুই জিনিস, এক হল যার মধ্যে আল্লাহর ভয় আছে আর যার মধ্যে সুন্দর চরিত্র আছে। আল্লাহর ভয় যার মধ্যে থাকে এই জিনিস জান্নাতে পৌঁছাই দেয়, সুন্দর চরিত্র যার মধ্যে থাকে এই সুন্দর চরিত্র তাকে জান্নাতে পৌঁছাই দেয়। দুইটা জিনিস অর্জন করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর ভয় দ্বারা সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করি। حضرت حکیم الامت مجدد الملہ مولانا شاہ اشرف علی تھانوی نور اللہ تعالی برکتہ بولتن جے تین جنیس جار مدے تھکے تو نسندے تر علم مدے اللہ پاک برکت دان کربے کلپنا تیت بھابے تر علم مدے برکت آستے تھکبے اللہ پاک تر قلبے علم الہام کرتے تھکبے علوم الہام جگہ تک دان کربے تین جنیسر ایکٹا ہلو تقوا جے سربدا سے گناہ تھکے دوری تھکے فرض واجب سنت موقع ترک کرلو گناہ اور گناہ تو گناہ تر مانی فرضر اوپر قائم واجب اوپر قائم سنت موقع عمل اوپر قائم سے یہ جنس اوپر بہت زیادہ اہتمام تھا یہ جن نماز اہتمام کرا چاہیے جماعت اہتمام کرا چاہیے نماز نم کا واسطے نہ پڑا اللہ پاک سنتشت نہیں ہوتے یہ نماز پڑھے تو نماز تو خوشو والا ہے قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اللہ پاک جل جلال و منوال بولسن کوئکتا صفت گون جی مومن مدد تھکبے سے ایک دم سروچ ماترا کامیاب شیش ستھانی کامیابی تر ارجن ہوئے شیش ستھانی کامیابی تر مدد ایک نمبر جنس ہلو الذين في صلاتهم خاشعون جرا نماز مدد خشوع والا خشوع کی جنس مفسرین لکھتے خائفون ساکنون جو نماز پڑھے تو اللہ پاک خوف عرشت ہے اللہ بھو عرشت ہے اور ساکنون سکون عرشت ہے سکون کی جنس جو حضرت حکیم الامت تھانوی نور اللہ تعالی مرکز لکھتے جو نماز گرودی کنو قادر پتی سے قادر مدد سے مشغول تھا کہ نا نماز حالت ہے نماز ہے اللہ پاک ذاتر دیگے متوجہ اور نہ ہولے سے نماز ذکر تلاوات عمل اگلور دیگے سے متوجہ یہ دو جنس تو پھر اٹا تر خوشو قائم اس سکون مانے آدمی حرکت تو تھانوی سنگے بھی لکھسن سکون مانے آدمی حرکت اور حرکت مانے حرکت حرکات صلاتر خلاف حرکت منافی حرکت ہاں کیسا آسان کر دی سن بہرحال تو خائفون ساکنون ہاں خوف ساتھ اور سکون ساتھ نماز ادائے کرا جو نماز دیگے منوجوگ نبشت تھکے اور تمام انگ پتنگ آپاد مستک نماز عملی نبشت تھکے مشغول تھکے غیر صلاتر مدد منافی صلاتر مدد نماز بروتی کنو کچھ مدد مشغول نہ تھکے اے تو یہ آیت پاک تھے کہ نماز خشور کو تو اہمیت ثابت ہے خشور ساتھ نماز پڑھا نماز چھوٹا چھوٹی کرے نہ پڑھا اے رکو کرا اے سجدہ کرا اہتمام نہیں ایمن جن نہ ہے اسلام مدد ایمان پر سب سے بڑا اسلام نماز سب سے بڑا اسلام کی نماز نماز جب جار پاکا سے بڑا مسلمان بڑا اسلام والا نماز جار سندر تو تار اسلام سندر تو اسلام بڑا انسوی سندر اور نماز جار سندر ہوئے دا کامل ہوئے دا تار مکمل زندگی سندر ہوئے دا ایک صحابی بول لیا رسول اللہ کوئی لوکٹا مسجد نبوی تے آسے نماز پڑھے ঠিক মতোই নামাজ আদায় করে কিন্তু ওর একটা দোষ আছে চুরি এখনো ছুটে নেই হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর নামাজ ওর চুরির দোষ থেকে ওকে মুক্ত করে দিবে এই হাদিসে পাক থেকে বোঝা যায় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মুফাসসিরিন লিখছেন এই হাদিসের আলোকে যে হাদিস থেকে বোঝা যায় যে কামেল নামাজ যে ব্যক্তি ধরে নামাজই তাকে সব অন্যায় কাজ থেকে বিরত রাখে মুক্ত করে দেয় তানহা মানে তাকে থামায় দেয় তামনাউ কথা বুঝেন নাই হ্যাঁ তো নামাজের এহতেমাম জরুরি নামাজের এহতেমাম করা চাই আল্লাহ পাক তৌফিক দান করেন সেদিন আমি লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের শেষ প্রান্তে জলসা ছিল, সেখান থেকে আসলাম, তো লক্ষ্মীপুরের বটতলি মাদ্রাসাতে থাকলাম। তা আমরা ওখান থেকে ওই মাহফিলের পরে যে রওনা হয়ে আসছি, আসতে আসতে রাত তখন মনে হয় 5টা বাজে। তো আইসে দেখলাম যে সারা মাদ্রাসার তাল বেলেম জাগ না, বারান্দাতে তাল বেলেম, বাইরে তাল বেলেম, রুমে তাল বেলেম, বাতি জ্বলতেছে। মোহতাম সাহেব আমাদের সঙ্গে ছিলেন, মোহতাম সাহেব আমার মুজাজ। তা আমি এদিক সেদিক এত তাল বেলেমদেরকে দেখে পরে বললাম যে নামাজ তো দাঁড়াবে 6-6টা হয়তো, তাই না? 5টা বাজে, তাল বেলেম সব দেখি জাগ না। তো মোহতাম সাহেব বললেন যে হেফখানার তাল বেলেম আরো 1 ঘন্টা আগে জেগে গেছে, এরা এখন যাচ্ছে। 5:30 বাজে মনে হয় তখন। তাই বললাম কি বিষয় ব্যাপার কি? বলে যে উজু এরা ফজর নামাজের আধা ঘন্টা, বক্ত শুরুর আধা ঘন্টা আগে উঠে যায়, উঠা এরা উজু করে, এই উজু ইস্তেনজা করে তৈরি হয়, তো 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে, হ্যাঁ না, ফের তারা যতটুকু সময় পায় কিতাবাদি পড়ে, পরে আজান হয় তো তখন নামাজে যায়। তো বড় ভালো লাগলো যে আচ্ছা লাগে দেখতে, ভোর রাত তাল বেলে মাশাআল্লাহ সব উজু করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, আজীব এক কাইফিয়ত, এক রৌনক, এক নূর মাহসুস হইল। লালবাগ মাদ্রাসাতে আমরা যখন পড়তাম তো একটা সময় ছিল যে তালবেলুমদের মধ্যে বড় গাফলতি পয়দা হয়ে গেছিল, হ্যাঁ, ছেলেরা নামাজের এহতেমাম করত না, একটা সময় লম্বা এরকম যাইতেছিল। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় শেখুল হাদিস এবং নাজিমে তালিমে ছিলেন। লালবাগ মাদ্রাসার আসাতিজা একরাম, মুরুব্বিয়ান একরাম, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আব্দুল মুইজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকিবুজুর রহমতুল্লাহ আলাইহি, এই সকল আকাবের পরামর্শ করলেন যে তালবিলদের অবস্থার পরিবর্তনের জন্য এই নেগ্রাম দরকার, একজন যাকে যার কথায় তালবিলেম আমলের দিকে মোতাবজ্জি হবে, এহতেমাম করবে, এই জন্য মাওলানা সালাউদ্দিন সাহেবকে নিয়ে আসা দরকার। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন তুমি চলো আমার সাথে। তো হুজুরের সাথে আমি গেলাম বরিশাল মাহমুদিয়া। প্রাইভেসিতে শেখুল হাদিস সাহেব হুজুর মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে একদমই এক কোনায় বসে চুপচাপ, মানে এক কোনায় বসছেন আর কেউ নেই সেখানে, আমি বেশ দূরে, তার মানে 8-9-7-8 হাত দূরে বসে আছি চুপচাপ, তাল বেলেম ঝিম দিয়ে বসে আছি তরল ছুটে। এত বড়দের রুমে আমাকে রাখছেন যে এটাই তো অনেক বড় মেহরবানি, চুপচাপ বসেছিলাম। হুজুররা কথা বলেন আমি শুনতেছিলাম, কিন্তু ওইসব কথা আমানত, আল মাজালিস বিল আমানা, শুনতেছিলাম। ওই সময় আমি কারো কাছে এটা কোথাও ওখান থেকে আসার পরে প্রকাশ করিনি, দেখলাম যে এটা ঠিক হবে না। তো ওখানে হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আপনার সিদ্ধান্ত হয়েছে আপনার জন্য, লালবাগ মাদ্রাসা যাওয়া লাগবে আপনার। আগেও ছিলেন মধ্যখানে 3-4 বছর ছিলেন না, তো বললেন যে আপনার যাওয়া লাগবে এখানে, লালবাগে সিদ্ধান্ত হয়েছে। হুজুর বললেন এখানে আমাকে বুখারী শরীফ পড়াইতে দিচ্ছে, আবার নাজমে তালিমে, আমি কেমনে যাই, কিভাবে যাব? হুজুর বললেন যে সেগুলো দিয়ে, হুজুর বললেন না আপনার যাওয়াই লাগবে, আর আমার দিকে ইশারা করে বললেন যে এই যে আপনার এই দেওয়ানাটা, এটারে আপনি লালবাগ পাঠিয়ে দিচ্ছেন, ও এখানে আপনি এখানে, ও ওখানে বাঁচবে কেন, এটা তো মরবে। মানে হুজুর আজি মহব্বতের রঙে এই কথা বলতেছিলেন। যাই হোক, ইন্তহাই শফকতের কথা এটা। এরপরে এটা কোরবানির আগের ঘটনা, কোরবানির পরে হুজুরকে নিয়ে আসা হল লালবাগে। হুজুর ছাত্রদেরকে নসিহত করলেন, বুঝাইলেন যে বাবারে বাবারা তোমরা নামাজ পড়বা, এহতেমাম করবা, আর ইনশাআল্লাহ যদি পারো তো ভোর রাতে উঠে একদম শেষ দিকে, যাতে তোমাদের ঘুমও তাকরিবান পুরা হয়ে যায়। তো আগে আগে শুয়ে পড়লাম, শেষে তোমরা উঠলা, শেষ সময় উঠা উঁচু করে অন্তত দুই চার জায়গা তাহাজুদের নামাজ পড়বে। লালবাগ শাহি মসজিদ, যে এই মসজিদের দোতলা তখন কমপ্লিট হয় না, ইনকমপ্লিট, অসম্পূর্ণ অবস্থায় ছিল। তার মানে স্বাদ তো আছে কিন্তু মানে দোতলার স্বাদ হয়নি, দোতলার স্বাদ হয়নি, কিন্তু বিশাল মসজিদ। তো এখন ওই ভোর রাত্রে সব ছাত্ররা উঠত ব্যাপকভাবে, সারা মাদ্রাসা তালবিলনরা উঠে যেত। হুজুর বলে দিচ্ছেন এতটুকু, তালবিলনরা উঠা উজু করে নামাজ পড়ে। তো সবাই চেষ্টা করে যে আমি লুকায় চুপচাপ এক কোনায় পড়ব, যাতে আর বাকিরা আমার না টের পায়, আমার দেখতে পায়। তা আমিও গিয়ে এরকম উজু করে ওখানে গিয়ে খুঁজতাম যে কোন দিকে যাই, সারা সাত ভরা তালবিলন। লালবাগে যে পরীক্ষা হয় না, ওই শাহি মসজিদের ভিতরেই হয়। তো এত বড় মাদ্রাসার এতগুলো তালবিলিম হ্যাঁ, সব ওই শাহি মসজিদে মানে সংকুলন হয়ে যায়, বিশাল মসজিদ। তো ওর পুরা সাপ জুড়ে দেখলাম যে কোন এরিয়া এরকম একটা নিরিবিলি ভাবে নামাজ পড়ার জন্য খালি নেই, সব জায়গাতে তালবিলিম, কেউ নামাজ, কেউ কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুতে, কেউ সেজদাতে, কেউ দোয়া মোনাজাতে কান্দতেছে, কান্নার আওয়াজ আসতেছে, আজিব এক রৌনক লাগতেছিল। আর ওদিকে হযরত মাওলানা সালাউদ্দিন রহমানের কামরার সামনে দিয়া যাইতে থাকলে দেখা যায় হুজুর নামাজে, হুজুর দোয়া মোনাজাতে মশগুল বা নামাজে মশগুল বা সেজদায় পড়ে আসেন। ওইদিকে ওস্তাদ সেজদা কান্নাকাটিতে মশগুল, এদিকে সাত ভরা মসজিদের তালবিলনরা কান্নাকাটিতে মশগুল, সেজদায় মশগুল, নামাজে মশগুল, ইবাদতে মশগুল। আজিব এক রৌনক হল, কোথায় তো তালবিলনরা এরকম ছিল যে ওই সময় কিছুদিন এরকম গাফলত হয়েছিল যে তালবিলন ফের ফজর নামাজেরও ইহতেমাম করত না। ওদিকে মসজিদে জামাত দাঁড়ায় গেছে, তালবিলনরা তখনও ঘুমাইতেছিল, এরকম হাল হচ্ছিল। এই জন্য আসাতিজা একরাম পরেশান হয়েছেন, পরেশান হয়েছেন। বড় মানুষ তারা ছাত্রদেরকে বলেন, বুঝান, কিন্তু মারধর তো করতেন না। কথা বুঝতেছো ভাইরা? আর লালবাগে আমরা যখন পড়াশোনা করি, ওখানের পরিবেশ এমন এমন বিস্ময়কর ছিল যে কোন উস্তাদ কামরা এসে দেখার দরকার হইত না। আমি লালবাগে পাঁচ বছর পড়ছি, বুঝতেছো তোমরা, সর্বেকা এসে ভর্তি হয়েছিলাম, দাওরা হাদিস পর্যন্ত পড়ছি। এই পাঁচটা বছরে কোন একজন উস্তাদকে একদিনের জন্য, একবারের জন্য, যে আমাদের এই কামরাগুলোর সামনে এই পাহারা দেওয়ার জন্য, নেগরানি করার জন্য আসতে আমি দেখিনি, কোন ওস্তাদ আসতেন না। হ্যাঁ, ওস্তাদরা তালবিলমকে ডাইকে নিয়ে নিয়ে তো বলতেন যে বাবা তুমি এত বড়, তোমার স্বাস্থ্য টিকবে না, তুমি এত পড়াশোনা কেন করো, এরকম করো না, সবক মোতলা করবা, সবক পড়বা, তাকরার করবা, সময় মতো দশটার মধ্যে তুমি ঘুমিয়ে যাবে, দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাবে, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবে, লেখাপড়া ভালো হবে। তোমরা তো অনেক মেহনত করো, যখনই দেখা যায় তুমি কিতাব পড়ো, যখনই দেখা যায় তুমি মোতলা করতেই আছো, এ কি মানে জায়গায় ডেকে একে তালবিলমকে হুজুররা কন্ট্রোল করার চেষ্টা করতেন যাতে এত না পড়ে। এই আজিব মামলা, তালবিলম সব ঘুমিয়ে পড়ছে, কিন্তু অসংখ্য তালবিলম থাকতো বারান্দা ভর্তি, এরা বারান্দায় বসে বসে পড়তেই থাকতো। অনেকটা বারান্দায় বাতি আছে, কামরায় বাতি তো নিবানো, ওইখানে বসে বসে পড়ত। কোন কোন তালবিলম এরকম ছিল যে ওই পরে পড়তে পড়তে ঘুম আসলে বারান্দায় ফ্লোরের মধ্যে শুয়ে যেত, ওইখানে একটু ঘুমাইলো, আধা ঘন্টা ঘুমে আবার উঠে বসে যেত, অ্যালারাম ছাড়া নিজে নিজেই কেমনে জেগে যেত। অনেকে বলতো যে আমি নিয়ত করবো যে আমি দশ মিনিট পরে উঠবো, দশ মিনিট পরে জেগে যাবে। ওরা আমি ভাবলাম যে এরকম পরীক্ষার সময় আমি এরকম করতাম যে এখন তো পড়াশোনার সময়, ঘুমানোর সময় তো নাই, তো এখন শুয়ে তো ঘুম ধরলে তো মুশকিল, পরে আমি নিয়োগ করতাম যে 5 মিনিট পরে উঠবো ইনশাল্লাহ, মানে এক অস্থিরতা ব্যাকুলতা যে 5 মিনিট পরে, কোন ঘড়ি নাই, কিছু নাই, অ্যালার্ম নাই, ঘুমাইলাম 5 মিনিট পরে উঠে বসে গেছি। আজীব লাগত যে কে উঠাইলো, কি মামলা, কি জানে, 5 মিনিট পরে জায়গা গেলাম। যাই হোক, তো লালবাগ মাদ্রাসা এরকম ছিল যে কোন পাহারা দেওয়া লাগত না, তার বলে পড়াশোনাতে একদম এত ডুবে থাকত, এক বেহুর জিন্দগি, বিভোর জিন্দগি লেখাপড়ার মধ্যে, তাই না? আর কোন কোন তালবেলেন কোন জরুরতে যদি বিকালবেলা শহরে গেছে আসরের পরে, আসতে ওর দেরি হয়ে গেছে মাগরিবের পরে, তাকরার ধুম চলতেছে, ওই তালবেলেন এখনো পৌঁছে নাই, তাকরার মধ্যখানে এসে পৌঁছছে এখন, কামরা ঢুকতে লজ্জা পেত যে সবাই পড়ে, আমি হইলাম ঘুরাঘুরির পার্টির মেম্বার, লজ্জায় সে কামরায় ঢুকতে পারত না, কামরার বাইরের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করতো যে আমি কেমনে ঢুকি কেমনে ঢুকি। হঠাৎ বিদ্যুৎ গতিতে ঢুকে এক জায়গায় ধ্রামসে চুপ করে বসে মাথা নিচু করে থাকতো, বসে পড়তো এবং মাথা নিচু করে এবং তাকরার শরীর হয়ে গেছে। আজীব এক জমানা ছিল, হ্যাঁ, ঘোরাঘুরি এটাকে এত দূষণীয় মনে করা হইত যে কোনো তাল বেলে এগুলো করতে পারত না, হ্যাঁ না, আসরের পরেই মাগরিব পর্যন্ত একটু মাঠে ঘাটে গিয়ে ঘোরার সময় ছিল, এছাড়া সব লেখাপড়া নিয়ে ব্যস্ত। তা আমরা এই পরিবেশকে আমাদের জামি হাকিমের মধ্যে দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা, যে লেখাপড়ায় তাল বেলেম একদম ডুবে আছে। আর এইরকম পরিবেশ ঢাকার মধ্যে তখন দেখতাম লালবাগের পরে ফরিদাবাদ মাদ্রাসায়। তখনকার সময় লালবাগ মাদ্রাসা ছিল লেখাপড়ার জন্য মানে এক আদর্শ প্রতিষ্ঠান সারা দেশের মধ্যে, সকলেই তাআজ্জুব করত যে এইরকম ভাবে পড়ে কেমনে। আর সারা দেশ থেকে মানুষে বলত, ওলামায়ে কেরাম বলতেন যে একদম বাসা বাসা তালবেলেম সব লালবাগে ছুটে আসত, ও যত সারা দেশের নম্বর আওয়াল দুয়াম সুয়াম সব লালবাগে এসে পরীক্ষা দিত। পরীক্ষা দিয়ে দেখা যেত যে ভর্তি হবে হেদায়াতে, পরীক্ষা দিয়া তার হুজুরে দিয়ে দিচ্ছেন হেদায়তুর নাম। কত তালবেলেম এরকম হয়েছে, আমাদের পরিচিত তালবেলেমরা গ্রাম দেশ থেকে আসছে, নিশে নম্বর আওয়াল, ওখানে নম্বর আওয়াল ছাত্র আমার পরিচিত, তো আমাদের সঙ্গে হেদায়া পড়তে আসছে, হেদায়া বলেন। তা আমিও খুব গুরু মহব্বতের সাথে নিয়ে গেছি যে পরীক্ষা দেওয়ানোর জন্য। তো হুজুরের কাছে, মহান আব্দুল ইসা হুজুরের কাছে পরীক্ষা ছিল, আমার উস্তাদ হজরত মহান আব্দুল ইসা হুজুর পরীক্ষা দিয়েছে তালবেলেম, তো হুজুর ওরে হেদায়াত নিয়ে লিখে দিয়েছেন। আমার সব সুপরিচিত, কিন্তু সে ওখান থেকে বাইর হয়ে আর আমার সঙ্গে দেখা না করে গেট দিয়ে বাইর হয়ে চলে গেছে, কি দেখা করবে, এত মুশকিল ছিল ওখানে দাখেলা ইমতিহান, কি কথা বুঝেন নাই। তো ওই জমানা ছিল ওখানে যে লালবাগের মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে শরীর ভার লাগত, মনে হয় যে দেওয়ালের ভিতর, ওয়ালের ভিতর থেকে এলমের আওয়াজ আসতেছে, এটা আমার কথা না, ওই সময় মুশুর ছিল যে দিওয়ারের ভিতর থেকে মনে হয় ইলমের আওয়াজ আছে, এসা আজীব লাগত, কি রৌনক ছিল সেই সময়, আজীব মামলা। তো সে হালাত কত তাবদিল হয়ে গেছে, হ্যাঁ, এখন তালবেলেমরা অনেক জায়গাতেই বিভিন্ন মাদারিসে এই ইলমে দ্বীনের মেহনত ও ইনহিমাক এবং এই মাসগালার বাইরে কত আজে বাজে ধ্বংসাত্মক এবং নেহায়েতই লজ্জাকর বিষয়ের মধ্যে অনেকে মশগুল লিপ্ত, যেগুলো মানুষের কাছে প্রকাশ করতে উস্তাদরা লজ্জাবোধ করেন। আমার ভাই, তালবিলমির জমানাতে এমন সব ঘটনা যদি কারো ঘটে যেটা জীবনকে দাগদার বানায়, এটা এই এই খেসারত পরবর্তী জীবনও দিতে হয়, এই বিপদের জের পরবর্তী জীবনও টানতে হয়। এক জায়গায় তাকে উস্তাদ দিতে গেলে যারা ছাত্র জীবনে তাকে দেখছে তারা বলে অবশ্য একসময় ওই মাদ্রাসার উস্তাদদের কাছে, আরে তাকে শিক্ষক রাখছেন, এ তো এসা এসা ছিল ছাত্র জীবনে, কথা বুঝতেছেন। দেখেন, ভারত থেকে একজন আলেম বুজুর্গ মানুষ, বড় আলেম বুজুর্গ মানুষ, বাংলাদেশে আসছেন, তো সারা দেশে নসিহত করেন, বয়ান করেন, সবাই শ্রদ্ধা করে। কিন্তু আমাদের এক উস্তাদ লালবাগের এক মুরব্বী, যিনি দারুল দেওবন্দ থেকে পড়াশোনা করছেন, উনি একদিন কথা ছলে হঠাৎ ওনার মুখ ফুসকে বাইরে হয়ে গেল, আরে কি মরণের বয়ান শুনবো, দেওবন্দে পরীক্ষা দিতে গেছি, ফলের মধ্যে এবারে নকল করছে, ওস্তাদ পরে কাম বাইর করে দিছে, যাত্রী বাইর কি কথা বুঝেন নাই? আহা, সেই মানুষটার নাম তো মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনদিন বলবো না কাউকে, কিন্তু সেই মানুষটাকে সারা দুনিয়া শ্রদ্ধা করে, কি কথা বুঝুন নাই? কিন্তু এই তারই একজন সাথী এই যে হঠাৎ করে তার মুখ দিয়ে ফসকে বাইর হয়ে গেল কথাটা, এই লোক তো দারুন দেওয়ানদের পরীক্ষা হলে নকল করছেন, তো এটা কি সম্মানের বিষয় হল? বিরাট বড় ক্ষতির বিষয় হল না? অনেক বড় পেরেশানির বিষয় হল না? এজন্য এমন কাজ করতেই নাই যে কাজ প্রকাশ পাইলে নিজের সম্মান আর জীবনের জন্য সেটা ক্ষতিকারক হয় এবং সেটা একটা জীবনের উপর দাগ, জীবনকে দাগ দাগ করে ফেলে, এমন বিষয়ের সঙ্গে জড়িত থাকা চাই না। কেউ না দেখুক, আল্লাহ তো দেখে। এজন্য সকলে দোষণীয় সব বিষয় থেকে আমরা অবশ্যই হিম্মতের সঙ্গে মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ তাআলা। মানুষের ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটি আর দাগ এবং নোংরা জিনিস নিয়ে জিন্দা থাকার কোনো মানে নেই, মানুষ হয়ে জিন্দা থাকা চাই। কথা বুঝে আসছে ভাইরা? আজিব মামলা যে আল্লাহ পাক যাদের তৌফিক দেন ছোটবেলা থেকে তাদের এরকম উন্নত হিম্মত থাকে, উঁচু হিম্মত উরুল আজবি থাকে, যে শৈশব কাল থেকে এদের মন মানসিকতা মেজাজ এত স্বচ্ছ থাকে যে আমি যদি একটা মিথ্যা কথা বলি সারা জীবনের জন্য আমি মৃত্যুকের খাতায় লিস্টে আমার নাম চলে গেল, আমি কিভাবে মিথ্যা বলি? আমি নিজের অনুভূতিতে নিজে সারা জীবন মরতে হবে যে আমি মিথ্যা বলছিলাম, কত বড় পেরেশানি! মিথ্যার কলুষতা নিয়ে জিন্দা থাকার কি মানে আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করে। এভাবে কোন দোষ কোন গুণা কেউ জানে না, কিন্তু আমি তো নিজে জানলাম যে আমি গুণাওয়ালা, আমি তো দোষওয়ালা, আর এই দোষের অনুভূতির দংশন নিয়ে পৃথিবীতে বসবাস করা কতটা মুশকিল। এজন্য সব তালবিলম ভাই হিম্মত করি যে ইনশাআল্লাহ সব দূষণীয় এবং আপত্তিকর বিষয় থেকে একশতভাগ আমি আমাকে মুক্ত রাখবো, পবিত্র রাখবো ইনশাআল্লাহ। সকলে পাকা হিম্মত করলো ইনশাআল্লাহ? বলো ভাই কারা কারা হিম্মত করছে? মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দেন, হিম্মত দেন ইনশাআল্লাহ। হিম্মত করলে আল্লাহ তাআলা মদত অবশ্যই করেন। মাদ্রাসাগুলোর মধ্যে দেখো ব্যাপকভাবে বিভিন্ন মাদ্রাসায় এই অবস্থা যে মোবাইল, হ্যাঁ তো তালবিলমদের বয়স কম, এই বয়সে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে কম, হ্যাঁ পরিপক্কতা থাকে না, কাঁচা কাঁচা ভাব, 10 দিন 15 দিন 20 দিন, হ্যাঁ 90 দিন সে ভালো হয়ে চলে, 91 দিনের দিন তার এক্সিডেন্টের আশঙ্কা দেখা দেয়, তাই না? এক মৌলভিশাব মানুষ মাদ্রাসার শিক্ষক আজকে আমার মোবাইলে মেসেজ দিছে, এমন একটা মেসেজ যে সে মোবাইলের ভিতরে কি কি নষ্টামির জিনিস দেখছে। হ্যাঁ, যে আমি আসতেছিলাম আজকে সফর থেকে, তো মোবাইলের মধ্যে দেখলাম তার মেসেজ, বায়াত আমার কাছে, মাদ্রাসার শিক্ষক মোবাইলের নষ্টামিতে লিপ্ত, তালবিলমের জমানার থেকে নিজেকে বাঁচায় নাই, নিজেকে হেফাজত করে নাই, সেই দাগ এবং জের এখনো টানতেছে। হ্যাঁ, এই উস্তাদ যদি দাঁড়ায় নসিহত করে তো কি নসিহত করবে? যার ভিতর সাফ না, তো ফের নসিহতের আওয়াজে তার কুয়ত আসবে কোথেকে? হ্যাঁ, হযরত সাহানবী রহমতুল্লাহ লিখছেন যে এক লোক গরিব মানুষ, তো তার ছেলে মিঠাই মানে গুড় খাইতে পছন্দ করে, গুড় খাবো আমার গুড় দাও, তো ওই বেচারা কিনতে পারে না, পয়সা নেই। এই প্রসঙ্গে আমার মনে পড়ল যে ছোটবেলা আমার তো এখন এরকম নাই, ছোটবেলা বাবু যখন ছিলাম তখন আমারও গুড় খাওয়ার প্রতি ভীষণ অনুরাগ ছিল, গুড় বা কলা। বাদ খাইতে বসলেই হয়েছে করতাম, গুড় দাও বা কলা দাও, আর সে না দিলে যা ঝামেলা করতাম আমি। ঝামেলা মানে আমি এই যে মায়ের কোলে ছিলাম না, দুধ খাই যখন, সেই কথা আমার আলহামদুলিল্লাহ মনে আছে। এইরকম যে এই মাঝে কোলে রাখতেন সেই দৃশ্যটা আমার মনে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মায়ের কোল থেকে আরেকজন টাইনে কেড়ে নিয়ে যেতেছে সেটা আমি দেখতাম, আমার তাও মনে আছে। একবার এরকম হলো যে আমাদের ঘরে এই চোর আসছে না, মানে গভীর রাত্রে, তো আমার এই পায়ের উপরে রানের উপরে পাড়া লাগছিল। হ্যাঁ, আমি জোরে চিৎকার দিয়ে উঠছি, পরে ঘরের সব জায়গায় গেছে, দেখে যে চোর দৌড়ে গেছে, কি কথা বুঝেন নাই। তো ওই যে সেই ঘটনা আমার মনে আছে। তা আমি একদিন এটা শুনেছিলাম, তো আমার আব্বা বললেন যে এটা তুমি কিভাবে বলো, তুমি তো একদম বাবু, তখন দুধ খাও। অনেক হাসছিলেন আব্বা, কথা বুঝো নাই। আরো এমন সব আজীব আজীব কথা মনে আছে যেগুলি বলা যাবে না। আজীব মামলা। যাই হোক, তো গুড়ের কথা আমার মনে আছে। আমি গুড়ের জন্য যে দীর্ঘ সময় কাঁদতেছিলাম রান্নাঘরের মধ্যে, মানে আমাদের বাড়ির পাশে দক্ষিণ পাশে বাড়ির দক্ষিণ পাশের বাড়িতে আমার মা বেড়াইতে গেছেন, ওদের রান্নাঘর অনেক বড়। সে রান্নাঘরের মধ্যে আমি তো বাবু না, তো সব মহিলারা ওখানে খাইতে বসছে, দলবাইদের মাও বসছেন, কিন্তু আমি ওখানে পাশে এক জায়গায় দাঁড়ায় আছে, চিৎকার দিয়ে খালি কাঁদতেছিলাম যে মানে আমার যাতে গুড় দেয়, আর নাহলে আমি খাবো না, এটা ওই আমাদের গ্রামের ভাষায় বলতেছিলাম, কাঁদতেছিলাম একদম হুবহু ভাষা সহই মনে আছে, দৃশ্যই মনে আছে। আল্লাহ তাআলা মাফ করে। তো যাই হোক, তো এক কথা মনে পড়লো, তাই মজার কথা তাই শুনাইলাম। তো ওই বুজুর্গ, হ্যাঁ ওই ওই মানুষ যার বাচ্চা এরকম গুড় খাওয়ার জন্য পাগল, কিন্তু তার পয়সা করিয়ে তো নাই, সে পরে একদিন নিজের ওই ছেলেকে সহ সেই ছোট বাচ্চাকে সহ গেছে এক বুজুর্গের কাছে, যে আউলিয়া বুজুর্গ আরেকদিন কথা বললে তো অন্তরে আসর হয়, আমলের তৌফিক হয়, তাহলে এক ওলিয়ালার কাছে নিয়ে যাই, হুজুর দোয়াও করবেন নসিহত করবেন। তো ওই বুজুর্গের কাছে নিয়ে গেছে, গিয়ে বলছে হজরত জি, আমি গরিব মানুষ, রোজ রোজ গুড় আনতে পারি না, আর আমার ছেলে গুড় ছাড়া খানা খাবে না, তা আপনি আমার বাচ্চার একটু নসিহত করে দেন যে ও যেন গুড়ের কথা না বলে। তো ওই বুজুর্গ তখন বহুত বড় বুজুর্গ, বলি আল্লাহ মানুষ মুস্তাজাব দাওয়াত, এরকম নসিহত করেন তো ভীষণ আসর হয়, কিন্তু উনি বললেন যে আপনি আজকে যান, আপনি তিন দিন পরে আসেন। হ্যাঁ, তিন দিন পরে আসবেন। পরে এই মানুষটা মনে করছেন যে কি জানে কি ব্যাপার, তো আজকে কোন সমস্যা আছে, হয়তো তিন দিন পরে আসে, হয়তো ভালো করে বুঝিয়ে বলবেন, তো কি জানি কোন প্রস্তুতি আছে, তাহলে বেশি ফায়দা হবে, ঠিক আছে যাই। ওই লোক কষ্ট করে চলে গেছে, তিন দিন পরে আসছে, আসলে পরে ওই বাচ্চাকে নিয়ে আসছে, তো বাচ্চা কাছে আসলে, ছেলেটা কাছে আসলে বললেন বাবা তুমি গুড় খাইবে না, ঠিক আছে জি ঠিক আছে। ওই মুরব্বী বড় পরেশান হয়েছেন, যে আল্লাহ এত দূর থেকে আমি কষ্ট করে আসলাম, আর আবার গেলাম, আবার আজকে কষ্ট করে আসলাম, আমি তো মনে করছি কত না ওয়াজ নসিহত করবেন উনি, সবগুলো নসিহতের ভার এমন হবে পরে আমার বাচ্চা গুড় ছেড়ে দিবে, আর সেটা তো কিছুই না, বললেন কি গুড় খাইও না, এই কথা সেদিন বললেই পারতেন, তো কি হলো পরে ওই লোক মানে এত অধৈর্য হয়ে গেছে, বড় বলিয়ে ফেলছে হযরত আপনি এই একটা কথা বলার জন্য আমার আবারও আনাইলেন, তা আপনি সেদিনই তো এই কথা বলতে পারতেন, যে বাবা তুমি গুড় খাও না, তো তুমি আমারও আবার ঘুরে এত কষ্ট দিয়ে আনাইলেন কি জন্য? তো ওই বুজুর্গ বললেন যে আমারও সিরিয়াস গুড় খাওয়ার অভ্যাস ছিল, আমি গুড় ছাড়া খাইতেই পারি না, গুড়ের অভ্যাস, গুড় থাকতে হবে। তো আমি ভাবলাম যে আমি নিজে গুড় খাই, তো আমি ওরে কিভাবে বলি যে তুমি গুড় খাও না, আমার কথা আসর তো হবে না, আমার নিজেরই আমল নাই। পরে তিন দিন পর্যন্ত আমি গুড় ছেড়ে দিছি, আর এর মধ্যে গুড় খাইনি। তো আজকে আমি বললাম, আশা করি এখন ফায়দা হবে। আজিব মামলা, ঠিকই ওই বাচ্চা বাড়িতে গেছে, এখন আর গুড় চায় না, কোন গুড় চায় না, আর আমি গুড় খাবো না, আমার হুজুর মানা করছে। দেখো কেসা মামলা। আমার ভাইরা, তালবিলমির জমানা থেকে আমরা যদি নিজেকে মানুষ না বানাই, মুত্তাকি না বানাই, পরে এক জায়গায় মুহতামিম হইলা, শেখ উল হাদিস হইলা, নাজিমে তালিমাত হইলা, এবং দাঁড়ায়া তখন নসিহত করতে হলো, বাবারা মোবাইল দেখো না, মোবাইল সাথে রাখো না, মোবাইলের নষ্ট জিনিস, নষ্টামির জিনিস দেখো না, এটা করো না, সেটা করো না, হ্যাঁ না, ওদিকে বলে মুখ দিয়া রূহ দেশে নূর নাই, কলবে সে কুয়ত নাই, শক্তি নাই, কি আসর হবে? দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নহি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়, যে কথা অন্তর অন্তঃস্থল থেকে বের হয়ে আসে সেই কথার আসর হয়, হ্যাঁ না, শুনতেছ ভাইরা? এজন্য সকলে পাক্কা এরাদা করো যে এখন থেকে আমি মানুষের জিন্দগি বানাবো, মুত্তাকির জিন্দগি বানাবো, ফেরেশতার নজরে ঈর্ষণীয় জিন্দগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ভাইরা, ইনশাআল্লাহ। হ্যাঁ, এক তালেব ইলম সে বাস্তব ঘটনা যে এক কিতাবে দেখছি আমি এই ঘটনা, এক তালেব ইলম ছিল, ওই জাগির বাড়ি থেকে আসা যাওয়া করত, পড়াশোনা করতো, এক বুজুর্গের দর্শে আসত, হাদিস পড়ত, তো সুন্দর তালেব ইলম, নাদুস নুদুস, স্বাস্থ্য খুব ভালো। এক মহিলা ওই রাস্তা দিয়ে ওই ছেলে যাইতে থাকলে সে বেপর্দা মহিলা ওই তাকায় তাকায় দেখত তাকে, এবং তার জন্য তার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে যেত। পরে মহিলা চিন্তা করতেছে কিভাবে তারে ফাঁসাই। যাই হোক, একদিন ওই মহিলা রাস্তার পাশে, তালেব ইলম যখন যাবে, মহিলা রাস্তার পাশে আইসা কান্নাকাটি করতেছে, আও মাও কাঁদতেছে, বাবা আমার একটু কথা শুনতো বাবা। তো তালেব ইলম সরল মন, কির মহিলা কান্দে কেন, বাবা আমি বড় বিপদে, তুমি যদি আসতা আমি একটু তোমার আমার কষ্টের কথাটা বলতাম, এই আমি খুব অসুস্থ, আমার একটু পানি দম করে দিয়ে যাইতে তুমি। আচ্ছা, তো মনে করলো যে ঠিক আছে, একটু পানি দম করে দিয়ে যায়, আসো বাবা, নিয়ে গেছে। মহিলা ওই ঘরের মধ্যে দরজা খুলে দিছে, একটু বসবে, পানি গ্লাসে করে দিবে, একটু দম করবে, এর মধ্যে একদম তাড়াতাড়ি করে দরজা লাগাই দিছে, কথা বুঝো নাই। আর মহিলা ছিল ভীষণ শক্তিশালী, তালেব ইলম ওর সঙ্গে পারবে না, আর বলছে যে নিজের মতলব পুরা করার প্রস্তাব দিছে। এখন তালেব ইলম তো পেরেশান, কোন লোক নাই এখানে, কে কিভাবে নিজেকে রক্ষা করবে, ভয়ঙ্কর অবস্থা। ওহো, পরে সে হঠাৎ আল্লাহ পাক বুঝ দান করছেন, হ্যাঁ, যে মানিত্তাকাল্লা আজ্জা ওয়া জাল্লা সারা আমিনান ফি বিলাদি, আল্লাহকে যে ভয় করে চলে, দুনিয়ার যে কোনো জায়গায় যায় তা আল্লাহ পাকের আমন এবং রহমত তার সঙ্গে থাকে, আল্লাহ পাকই তাকে নিরাপদ রাখার ব্যবস্থা করেন, হ্যাঁ না। এবং কোরআন শরীফে সময় আত্তাকিল্লা ইয়াজাল লাহু মাখরাজা, যে বান্দা সহি মুত্তাকি হয় তা আল্লাহ পাক গুনার কোন এরকম ঝামেলা হলে সেখান থেকে আল্লাহ পাক মুক্তির পথ খুলে দেন, হ্যাঁ, মাখরাজ, অর্থাৎ নাজাতের রাস্তা আল্লাহ তাআলা পয়দা করে দেন। ওর মধ্যে হঠাৎ এক বুঝ আসছে, হঠাৎ পেট ধরে একদম ভীষণ চাইপে ধরছে, উ করতেছে। মহিলা বলল যে কি হলো তোমার হঠাৎ করে, বলল যে আমার পেটটা ব্যথা করতেছে, মানে তাকাল্লুফ হন সেই এই কথা বলতেছে, আমার পেটটা খুব ব্যথা করতেছে, একটু বাথরুমে যাব আমি। তো বলছে আসো, আমাদের ঘরের পিছনে লেট্রিন আছে, পুরান জমানা তো, তো কাঁচা লেট্রিন, মানে খোলা কাঁচা লেট্রিন, তো ওইখানে নিয়ে গেছে, তো বদনা দিয়ে দিছে, তো ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ, বুঝলে, কাঁচা লেট্রিন, কাঁচা লেট্রিন কি সেই জমানার, পর্দা উর্দা দেওয়া থাকতো, নিচে একটা গাছ টাছ দেওয়া থাকতো, ওইটার উপর বসে স্পেন্দা করতো, কথা বুঝো নাই, যে নিচে সব বৎসরকে বৎসরের বেসুমার ময়লা এইরকম। তো মহিলা আবার ওই একদমই পাহারাদার ওইখানে ঠায় দাঁড়ায় আছে, যে এদিক ওদিক মৌলভি দৌড় না দেয়। লক্ষ্মীপুর ফলে খুব মজা পেয়েছে, পানি করে দেব, বাস্তব ঘটনা এটা। পরে সে চিন্তা করলো, তাল মেলাম, কোন উপায় তো নাই, আমি এখান থেকে বের হলে আমার ধরবে, ওখানে তো সে চিন্তা করতে যায়নি, একটা বাহানা করে সে নিজেকে রক্ষা করার জন্য সেখানে গেছে। তো ওখান থেকে সে ভাবলো যে বস যা হয় হোক, নিচে যে কাঁচা পায়খানা এর ভিতরে দিছে লাভ, কি কথা বুঝো নাই, এখন তো একদম ডুবে গেছে, মানে শরীরের বিশাল অংশ ভর্তি হয়ে গেছে না, মহিলা দেখে এত ঘি নিয়ে বমি এসে গেছে, এটা কি ভূত নিয়ে আসলাম আমি, এই তো পায়খানার মধ্যে লাভ দিয়ে বলে গেছে, মহিলা নাক টাক ধরে উঠে ঘরের দিকে দৌড়ি, শয়তান এটা করতে গেছে, ওই বেচারা ওখান থেকে উঠে দৌড় না, সে তো বাঁচার জন্যই পথ করছে, গিয়ে আসে জনাব দূরে কোথাও এক খাল পাইছে, এটার ভিতরে নামছে, নাইমে আছে, খুব গোসল করছে, ভালো রকম গোসল টোসল করে সেই কাপড় চোপড় সব একদম ভালো মতো ধুইছে, ধুয়ে পরিষ্কার করে ওদিকে উস্তাদ বেচারা, উস্তাদ ছিলেন বহুত বড় ওলিয়াল্লাহ সাহেব কাস, তিনি বিলম্ব করতেছিলেন, হ্যাঁ না, যে সবক আজকে এটা সেটা করে বাহানা করে করে সবক পড়াইতেছিলেন না, নসিহতের কথা কিছু একটা বলে বলে বিলম্ব করতেছিলেন, যে ওই তাল বেলে উস্তাদের এত মাহবুব ছিল, এত বেশি প্রিয় পাত্র তার ইলম আর আমল আর তাকওয়ার কারণে, যে উস্তাদ তাকে ছাড়া সবক পড়াইতে চাইতেছিলেন না যে ও আসুক। তো ওই ছেলে তো ওরকম গোসল টোসল করে কাপড় চোপড় পরিষ্কার করে পরে ভিজা কাপড় নিয়ে আস্তে আস্তে সে আইসা হাজির হয়েছে। তো উস্তাদ বললেন যে আজকে সবক হবে না, পরে বললেন যে এক আমার এক তাল ভেলেন আজকে আল্লাহকে রাজি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট স্বীকার করছে, ও লাফায়া পড়ছে পায়খানার ভিতরে, কিন্তু এখন তোমরা দেখতেছ এখানে কি খুশবু আসতেছে, ওর শরীর থেকে একদম খুশবু ছড়াইতেছিল পুরো মাঝমাঠে, খুশবুতে ভরপুর হয়ে গেছে, কোথেকে খুশবু আসলো, তো তাল ভেলেনরা মনে করছে ও বোধহয় হয়তো খুশবু দিয়ে আসছে, কিন্তু না, এই যে দুর্গন্ধের মধ্যে পড়ে আসছে এখান থেকে আসছে, আল্লাহ পাক নগদ পুরস্কার হিসাবে তাকে খুশবু দ্বারা ভরপুর করে দিছে, মজলিসে আসতে পুরা মজলিস খুশবুই খুশবুতে ভরপুর হয়ে গেছে, তাল ভেলেন কিন্তু তার মাকাম এত বড়। শুনতে সময়েরা আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত এক মুহাদ্দিস, হানাফি মজহাবের ফোকাহাদের মধ্যে শীর্ষে তার মাকাম। তো ওনার জীবনীতে আছে যে ছাত্র জীবনে ছোটবেলাতে তরুণ বয়সে এক মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছেন, তো একদিন গিয়া ওই মেয়ের ঘরের বাইরে দাঁড়ায় ছিলেন, অপেক্ষা করতেছিলেন যে কখন ও আসবে তার সঙ্গে কথা হবে, হঠাৎ অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে এক বুঝ আসলো, হেদায়তের সময় যখন হয় তো মানুষের জিন্দগির মোড় এইভাবে পরিবর্তন হয়। হঠাৎ তিনি নিজেকে নিজে ধিক্কার দিয়ে বললেন, আবদুল্লাহ, যে একটা মেয়ের জন্য অপেক্ষা এত নিচু, এত বড় নিচুতা, এত নোংরামি, জীবনটাকে, মূল্যবান জীবনটাকে এইভাবে ধ্বংস করা, না, ধিক্কার তোমার প্রতি, চলো এখান থেকে যাই, আর এভাবে করা যাবে না। এমন ঘৃণা নিজের এই কর্মের প্রতি পয়দা হয়েছে যে সেখান থেকে চলে আসছেন, আইসাফের হেলমের উপরে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন, আর বিশ্বের শ্রেষ্ঠতম মুহাদ্দিসিনের একজন হয়েছেন, শ্রেষ্ঠতম ফোকাহা, শ্রেষ্ঠতম আউলিয়াদের একজন হয়েছেন। হ্যাঁ, একটা ঘৃণিত কাজকে হিম্মতের সাথে পরিহার করার বরকতে আমরা এরকম হিম্মত করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, দেখো এক জীবনে ভুল ছিল, কিন্তু এমন ভাবে তওবা করছেন আর নিজেকে পরিবর্তন করছেন, আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দান করছেন, এলমের দিক থেকে, আমলের দিক থেকে, তাকওয়া এবং বুজুর্গের দিক থেকে। না, সব ভাইরা এইভাবে পাকা হিম্মত করবো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, তোমাদেরকে হাজার বললে কি হবে যদি তোমরা হিম্মত না করো? আইন দ্বারা মানুষকে কেউ মানুষ বানাইতে পারে নাই, হয় না? মাদ্রাসাতে নিয়ম করা হয়, নিজাম করা হয়, কানুন বানানো হয়, সকলকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে একটা উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্য, একটা উন্নত জীবন তাদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু যার জন্য এই ব্যবস্থা, সে যদি ওই নিয়ম কানুন এগুলোর কদর না করে, মূল্যায়ন না করে, আন্তরিকভাবে সেটাকে ধরে না রাখে, তো তার সেই সুন্দর জীবন গড়ে ওঠা কোনদিন সম্ভব না। আসাদের গ্রাম চেষ্টা করবেন, সে তাদের চেষ্টার সফলতা আসবে যখন তাল মিলে সেই উস্তাদদের চেষ্টা, মেহনত, এটাকে দরদের সাথে, মহব্বতের সাথে কদর করবে। কি কথা বুঝতেছ ভাইয়েরা? তোমরা কদর করবো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই, মেহনতের সাথে ইলমি দিন শিখো, তালবিল জমানা বড় দামি, বড় মূল্যবান। তো এক তো এই যে ইলম যার মধ্যে আসে তার মধ্যে খাসিয়তে ইলাহিয়া জরুর আসে, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। এবং আরেক হাদিস থেকে স্পষ্ট যে যার মধ্যে, যাকে আল্লাহ পাক দ্বীনের বড় আলিম বানান, ইলমের নূর দান করেন এবং দ্বীনের, ইলমে দ্বীনের গভীর সমজ বুঝ দ্বারা আল্লাহ পাক যাকে ধন্য করেন, বড় বানান, মর্যাদাশীল করেন, সে শয়তানের রাস্তা থেকে নিঃসন্দেহে দূরে থাকে। ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শয়তানি মিন আলফি আবিদ। এ হাদিসে পাকের মধ্যে আবিদ শব্দ বলতে মানুষের এটা না মনে করে যে এবাদত বন্দিগি নিয়ে বসে থাকে খালি, না। যার মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখছেন ইহয়া উলুমিদ্দিনে, এবং মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন মিরকাত শরীফ মিশকাতে, এখানে আবিদ মানে ওই ইবাদতওয়ালা যার ইবাদতের পরিমাণ বেশি, কিন্তু ইলম ফরজ পরিমাণ, ইলম নাই সেটা না, এলেন তার ফরজ পরিমাণে এলেন তো আছে, কিন্তু আবেদ মানে যার এবাদতের পরিমাণ বেশি। আর এই হাদিসের মধ্যে ফকি বা আলেম মানে যে ওই মানুষটা যার এলেমের পরিমাণ বেশি, ফরজের পরিমাণের চেয়েও বিপুল পরিমাণে এলেম তার মধ্যে আছে কিন্তু তার এবাদতের পরিমাণ কম, সেই আলেম দিন তার মর্যাদা হাজার আবেদের চেয়েও বেশি। তাহলে শয়তানের বিরুদ্ধে তিনি বিজয়ী হাজার আবেদের চেয়ে। সন্তোষ প্রিয় বন্ধুরা, এজন্য শয়তানি কর্মকাণ্ড যেটা, নফসের ধোকা, শয়তানের ধোকার রাস্তা থেকে নিজেকে হেফাজত করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দেন। আর দেখো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছেলে কথা বলো কোন, এই মিয়া উঠো, যাও ওখান থেকে উঠো, যাও উঠো, দাঁড়াও, বাইরে যাও, আসছো এখানে নষ্টামি করতে। হ্যাঁ, খায়রানের ভিতরে তানমিন তাজিমের জন্য, কিতাবে তো খালি পড়ো তানমিন তাজিম, এটা বুঝার জন্য নূরে ফাহাম জরুরি, এটার মর্ম বুঝার জন্য। খালি এই কিসরা কাহিনীর দ্বারা দিনের হাকিগত, এলমের হাকিগত, কোরআন হাদিসের হাকিগত, মর্ম এবং ওজন বুঝে আসে না। হ্যাঁ, মঞ্জুরিদুল্লাহ বিহি খায়রান মানে যে আল্লাহ পাক যাকে দুজাহানের সর্বোচ্চ কামিয়াবি দিতে চান, তমাম ভালাই যার হাতের মুঠে তুলে দিতে চান, তো আল্লাহ পাক তাকে ফকিহুদ দিন বানান। হ্যাঁ, ইউফাকিহু ফিদ্দিন, ইউফাকিহুর ফাইলকে স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহ পাকের জাতের দিকে নিসবত, যে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে তাকে এলে ঢেলে দিয়ে দেন, নে নিয়ে যা। আরে ভাই সুবহানাল্লাহ, তো সেই জালেম কত বড় আলেম হবে বুঝো। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক নিজে যখন ইরাদা করেন কারো জন্য সর্বোচ্চ কামিয়াবির, সর্বোচ্চ কামিয়াবির রাস্তা হল আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর এলম এবং সমঝ দান করেন। সন্তোষ ভাইরা, এবং ওয়াইউল হিমু রুশদা, এবং রুশদুর মানে কোন কাজ করার জন্য যে বুঝ সমঝ জ্ঞান, তো জীবন পথে চলার জন্য যেখানে যা দরকার সেই এলম এবং জ্ঞান এবং বুঝ আল্লাহ পাক তার অন্তরে সারা জীবন ঢালতেই থাকবেন। তার মানে এসা আলিম হবেন যিনি, যা আল্লাহ পাক এলহামি উলুম দিয়া আজীবন আমরণ যাকে পালতে থাকবেন। এরকম আলেম হইতে চাও কিনা ভাইরা তোমরা সবাই? ফের এই গুনার কাজ করলে এরকম আলেম হওয়া যাবে? গুনার কাজ থেকে ফের বিরত থাকবো ইনশাআল্লাহ, একদম পাক্কা এরাদা। দেখো আমি কারোর থেকে ওয়াদা নিচ্ছি না, হ্যাঁ না, পাক্কা এরাদা করো, বাস আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন, এলমের ভিতরে ডুবে যাও ইনশাআল্লাহ। সালানা ইমতিহানও কাছে, বেফাকুল মাদারিসের ইমতিহানও কাছে, আবার কি আল হাইয়াতুল উলিয়া, আল হাইয়াতুল উলিয়া সেই ইমতিহানও কাছে, দাওরা হাদিস যেটা, দাওরা হাদিসের ইমতিহানটাই তো শুধু আল হাইয়াতুল উলিয়ার অধীনে হয়, আর বাকিটা তো বেফাকুল মাদারিসের অধীনে হয়। যাই হোক, এটা সৌভাগ্যের বিষয় যে আমাদের আকাবের উলামায়ে দীন এর তত্ত্বাবধানে মাশাআল্লাহ মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটার যদি কদর করা হয় নিঃসন্দেহে এলমের মধ্যে বরকত হবে এবং তারাকি হবে। হ্যাঁ, সবাই লেখাপড়া খুব করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় নষ্ট না করা। আর শুনো, ছাত্র জীবনে খালি বন্ধু যদি বানাও তো বিপদে পড়বা। বন্ধু বানায় খালি বন্ধুত্ব রক্ষা করতে করতে লেখাপড়া শেষ। কি বলবো, সে ছোটবেলার কথা, আমি যখন আমাদের গ্রাম দেশের মাদ্রাসায় পড়ি না, তো যেখানে একলা, যেখানে আমি কিতাব নিয়ে বসতাম পড়তে, তা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পিছিয়ে থাকতে সারা মাদ্রাসাতে উস্তাদদের দোয়া আল্লাহ পাক এক ইজ্জত দিয়ে দিছিলেন। তা আমি যেখানে পড়তে বসতাম ওখানে কেউ আসতে সাহস পেত না। মাগরিবের পরে বসে কিতাব যে পড়তে থাকতাম, দুম পড়তে থাকতাম, ওখানে আমার সাথী যারা, আমার একই জামাতের সাথী, তারা আমার এখানে এসে বসতে হিম্মত করত না আমি যখন একলা পড়তাম। তো ওখানে কিন্তু সাথীরা বলতো আমরা কিতাব ধরব কেমনে, ওস্তাদের বলা আছে যে ওস্তাদের পক্ষ থেকে যে নিজের সাথীদের মধ্যে যারা অগ্রগামী তাদের থেকে কিতাব বুঝে নিও, তো আমরা আসবো কেমনে। তা আমি বললাম যে যখন আমি পড়তে থাকি তা আমার কাছে এসে কয়েক হাত দূরে বসে থাকবা। তা আমার যে পড়তে থাকতাম না এক নেশা ছিল তুফানি গতিতে, ওই সময় আবার নিজেকে থামাইতে সময় লাগত। যেমন যখন গাড়ি চলতে থাকে 120 কিলোমিটার গতিতে, এই থাম, তুই থামতে পারেছে? আরে ভাই একটু থামতে সময় লাগে না? তা আমার যে পড়ার এক প্রচন্ড গতি থাকত আলহামদুলিল্লাহ, সেটা থেকে নিজেকে থামাইতে আমার সময় লাগত। ওই লোক এসে বসে থাকত কিছুক্ষণ, কতক্ষণ বসে থাকলে পরে আমি আসতে থাইমে খুব গরম মানে মেজাজের সাথে বলতাম কি, সে দেখায় দিত এই জায়গাটা বুঝি নাই, আমি জলদি ওইটা বুঝাই দিয়ে বলতাম যে ঠিক আছে, ঠিক আছে যাও, সে চলে যেত ডরের ছুটে। ফের আমি আমার কিতাব নিয়ে ব্যস্ত থাকতাম আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছো ভাইরা? এবং কোন সঙ্গী সাথী বানানো কত ঝামেলা। আমি যখন ছাত্র জীবনে পড়াশোনা করি আমি ভয় পেতাম যে বাজারে যখন যাইতাম না কোনো কিছু কিনতে, কুর্তার কাপড় কিনতে গেলাম বা গেঞ্জি কিনতে গেলাম, তা আমি কেনাকাটা পাকা ছিলাম না, এইগুলোর ভিতরে যাওয়ারও অপার ছিল না, পাকাও ছিলাম না, কিন্তু ভাবতাম যে আমি যদি ঠকি, কাপড় একটা নিয়ে আসলাম যদি ভালো না হইল, তো কোনো পাকা মানুষ নিয়ে যাই, কিন্তু মনে মনে ভাবতাম আমি যদি আজকে ওরে নিয়ে যাই ও আবার আরেকদিন বলবে তুমি আজকে আমার সঙ্গে চলো, তো তখন তো সেদিন আমার লেখাপড়া নষ্ট হবে, চল যা কাউকে নিবই না আমি একলাই যাই। কি কথা বুঝো নাই, কলম কিনতে যায়, কাগজ কিনতে যায়, কিতাব কিনতে যায়, যাই করতাম, তো কাউকে সাথে নিতে ভয় পাইতাম যে পরবর্তীতে ও আবার আমারে ধরবে, কাজেই দরকার নাই। কি কথা বুঝেন নাই? ছাত্র জীবনে সাথী বাড়ানো ভালো জিনিস না, এতে নিজের এলমি এই মূল্যবান সময়গুলো নষ্ট হওয়ার রাস্তা করে। এজন্য কোন দোস্ত অভাব রাখতে নেই, ছাত্র জীবনে আমার দোস্ত আমার কিতাব, শুনতেছ ভাইয়ারা? হ্যাঁ, আর যদি দোস্ত একান্ত তালাশ করতে হয় তো আসাতজা একরামের কাছে গিয়া, মুত্তাকি পরহেজগার ওলামায়ে দ্বীন আসাতজা তাদের কাছে গিয়া একটু বসলাম কিছু সময়। বাস হযরত হাকিম মোহাম্মদ মাওলানা থানভী রহমতুল্লাহ বলতেন যে ছাত্র জীবনে আমি আমার পড়াশোনার সময় ছাড়া যে সময়টা একটু দেখতাম যে কোথাও বসব, হযরত মাওলানা ইয়াকুব মানুতুল আমলের কাছে গিয়ে বসে থাকতাম। শুনতেছেন ভাইরা? মাওলানা ইয়াকুব মানুতুল আমলের কাছে গিয়ে বসে থাকতাম, এই বলছেন আজি মামলা। তো দোস্ত এক কিতাব, আর একান্ত যদি কোথায় বসতে হয় তো বুজুর্গের কাছে গিয়ে বসতেন। আবার আমার ছাত্র জীবনে এরকম ছিল যে যখন থেকে আমি হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাল্লাহকে পাইছি তো হুজুরের কাছে বসে থাকতে পছন্দ লাগতো, ভালো লাগতো, ভীষণ মহব্বত লাগতো হুজুরের জন্য। বস কত আর কি, আর কারের দোস্ত বানাই। আর হুজুরের কাছে আসার আগে প্রথমে হযরত মাওলানা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেমে দ্বীন ছিলেন, মুত্তাকি পরহেজগার, বহুত বড় মজবুত আলেমে দ্বীন। আমি হুজুর মুহতামিম ছিলেন আমাদের এলাকার মাদ্রাসার, তো গিয়ে হুজুরের রুমে বসে থাকতাম, ওইখানে বসে বসে পড়তাম, আর ওই মা কিছু কিছু হুজুরকে জিজ্ঞেস করতাম। হুজুর ভীষণ খুশি থাকতেন এবং দোয়া করতেন। এই হুজুরের পরে এক বুজুর্গ ছিলেন মুফতি নূরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগের পুরান অবস্থা, শেষ জীবন অসুস্থ হয়ে গেলে তো আমাদের বাড়ির কাছের মাদ্রাসায় গিয়েই শেষ জীবনটার একটা অংশ কাটাইছেন। তো হুজুরের বাড়িও আমাদের ওই লালমোহন এলাকাতে, তো হুজুরের কাছে গিয়ে বসতাম, হুজুরকে জিজ্ঞেস করতেন, সিগা জিজ্ঞেস করতেন, কোন এবারতের তর্জমা মতলব জিজ্ঞেস করতেন, আবার নিজে বুঝাই দিতেন, তো ওখানে গিয়ে বসতাম। হ্যাঁ না ভাই, তালবেলবির জমানো তো এলমের পিছনে ব্যয় করা চাই, এখানে ওখানে ঘোরাঘুরির মধ্যে ব্যয় করানো, ব্যয় করা এটা তো লজ্জার বিষয়, তালবেলম সে ঘুরে কত বড় লজ্জার বিষয়। এ তালবেলম কোথায়? সে শহরে। আরে ভাই তালবেলম কেন শহরে? তালবেলম তো মাদ্রাসায় কিতাবের ভিতরে ডুবে থাকবে, কি কথা বুঝতেছ? এ তো আমার জিন্দগি কি আর আমার এই সকল কিস্তা শুনে বা কি হবে? আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা গড় টাকা মাদ্রাসায় পড়তেন, এতটা কিতাবের মধ্যে ডুবে ছিলেন যে কিতাব আর কিতাব নিয়ে ব্যস্ত। যখন হুজুর বলেন যে আমি যখন গোসল করতে যাইতাম তো পুকুরে, পুকুরে গোসল করতেন, একা একা গোসল করতে যেতেন যখন ভিড় ভাট্টা নেই, তো বলেন যে কিতাব ঘাটে রাইখা প্রথম কিতাব থেকে দেখতাম যে এই এবারতটা মুখস্থ করব, তো তো ওইটা হেদায়েতুন নবী মাসালান ওইটার এক এবারত দিঘা, পরে গিয়া পুকুরে ডুব দিতেন, তো এই শরীরটির মাসতে সময় এতক্ষণ এবারত মুখস্থ হয়ে গেছে, উঠে এসে আবার কিতাব তো খুলে রেখে গেছেন ওইখানে, তো ওইটা আবার দেখতেন যে পরের এবারতটা কি, পরে গিয়ে আবার ওই পুকুরে ডুবাইতেন গোসল করতেন। মানে এতক্ষণে কতটুকু যাতে এলম আগায় যায়, হুজুরের হেদায়েতুন্নবী পুরোটা মুখস্থ ছিল। ওই যে তালবেলমির জমানায় ছোট থাকতে পড়ছেন, আর এত মুত্তাকি ছিলেন যে হুজুরের তখন দাড়ি মুছ কিছু হয়নি, তো গড়ডাঙ্গা মাদ্রাসায় পড়তেছেন, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুজির রহমাতের তখন গড়ডাঙ্গা মাদ্রাসার উস্তাদ, হুজুরেরই নেগরানিতে পড়তেন সদস্য হুজুরের নির্দেশে, তো এক তালবেলম হুজুরের দিকে এরকম তাকাইছে, ভাই কম বয়স তো সুন্দর চেহারা, আর হুজুর ভীষণ খেপছেন, হ্যাঁ আমার দিকে তাকাইলো, আইসে উস্তাদের কাছে বিচার দিচ্ছেন এই তালবেলমে আমার দিকে তাকা, আমার লজ্জা লাগে শরম লাগে, সে কেন আমার দিকে তাকাইলো? তো হুজুর বলছেন ঠিক আছে তুমি যাও, তুমি পড়াশোনা করো, ওরা আমি দেখতেছি। ওই তালবেলমকে আইনে ডাকে হুজুর বুঝাইছে, হ্যাঁ তুই ওইদিকে তাকালি কেন? সুশ্রী চেহারার তালবেলম সুশ্রী চেহারার দিকে তাকানো তো গুণা, তুমি সেদিক তাকাইলে কেন, আর করবা না? আর ওই ওই ওরে আবার বুঝাই দিচ্ছেন যে তুমি এরকম করবা না, কি কথা বুঝেন নাই? আর হুজুর পাঠাই দিচ্ছেন তুমি যাও লেখাপড়া করো, আমি দেখতেছি, কি কথা বুঝেন নাই? আমাদের মুফতি ওবায়দুল্লাহ সাহেব আছেন না, বড় আলেম মানুষ, হাফেজ আলেম, মুফতি দেওবন্দের ফারেক, বুজুর্গ আলেম, উনি আমার ছোটবেলার কিসে শুনাইছেন, লালবাগ মাদ্রাসাতে যে হাউস আছে না, মসজিদের হাউস, হাউজের পারের কামরাটা, এটার নাম ছিল দারুল আতফাল। ওই জমানাতে পোলাপান বয়সীরা ওখানে থাকত। ওইখানের যে এই নেগরানি করতে দুই উস্তাদ, একজন মাওনা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, একজন মাওনা মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, এই দুই বুজুর্গ দুই উস্তাদ ওইটার নেগরানি করতেন পিচ্ছিদের। তো মুফতি ওবায়দুল্লাহ সাহেব মাওনা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের নেগরানিতে ছিলেন। কোন তাল পেলে ওনার প্রতি আকৃষ্ট হয়েছে, উনি এটা আমার প্রাইভেসিতে বলছিলেন, তোমাদেরকে নসিহতের জন্য শুনাই। ওনার প্রতি আকৃষ্ট, কি চিঠি দিছে না কি জানি, পরে উনি খুব বিরক্ত হয়েছেন যে আমি আসছি পড়তে আর তুমি আসছো আমার লোকে ভালোবাসা করতে, আর কাম পাও নাই। আর একদম বিরক্ত হয়ে পরে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ এর কাছে চিঠি লিখছেন যে এইরকম ব্যাপার, এই তো ঝামেলা করে আমার প্রতি খুব আসক্ত সে। তো হুজুর ওই চিঠির জবাবে লিখছেন, তু মান দমে তুমি খুরাম তু গম মুখর, তোমার এই ব্যাপার আমি দেখতেছি, তোমার বর্তমান মুশফিক তার আমার সৎপেদার শত বাবার চেয়ে আমি তোমাকে বেশি স্নেহের সঙ্গে পালবো, তুমি টেনশন করো না, যাও তুমি পড়াশোনা করো আমি দেখতেছি। পরে কি করছেন, এরও ইজ্জতের সাথে তাকে বিদায় করছেন যে সে ঝামেলাতে না থাকে। আর হয়তো ওই ছেলেকে আলাদাভাবে হুজুর কিভাবে বুঝাইছেন বুঝাইছেন, আমাদের আকাবের শানই ছিল আলো, তাই না? তালবেলমের জিন্দগিতে দাগ না লাগে, ভবিষ্যৎ বরবাদ না হয়, এগুলো নিয়ে তারা বড় ফিকির করতেন ভীষণ স্নেহের সাথে। কেমন কথা বলছেন, বর্তমান মুশফিক তরম আর সৎপেদর শত পিতার চেয়ে তোমার প্রতি আমার অন্তর বেশি স্নেহশীল, সেভাবে আমি তোমাকে দেখব এবং তোমাদেরকে পালব। উস্তাদ ও কেসা উস্তাদ ভাইরা, যে উস্তাদের প্রতি সুধারণা রাখো, ওনারা আমাদেরকে মানুষ করার জন্য, বড় বানানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেছেন। এজন্য উস্তাদদের তালিম তরবিয়ত উপদেশ শাসন সবটার কদর করা চাই, শুনতেছো প্রিয় ভাইরা? এবং উস্তাদদের উস্তাদরা যেন খুদ বখুদ দোয়া করতে বাধ্য হন যে এই তালবেলেম আমার জন্য না যাতে উসিলা হোক। মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছিলেন যে আমি নিজের কানে শুনতেছিলাম যে ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে সদস্য হুজুর সেজদা করে কাঁদতেছেন আর ও কান্নাকাটির মধ্যে বলতেছিলেন, হায় আল্লাহ, এই আমার বাচ্চা আমার এই তালবেলেম সালাউদ্দিনকে আপনি বড় আলেম বানান, আল্লাহ আপনি কবুল করেন, বলো ওরি আল্লাহ বানান। হুজুর তো দোয়ার জন্য বলেন নাই, কিন্তু উস্তাদ নিজে স্নেহের সাথে স্নেহের টানে এসা দোয়া করতে বাধ্য হয়েছেন। নিজেকে এমন বানানো চাই তালবেলেম হিসাবে আসাতিজা স্মরণ রাখেন। হাট হাজারি মাদ্রাসার আসাতিজা গ্রামের মহান বৈশিষ্ট্য, তালবেলেমদের প্রতি ওনাদের এত শফকত, সেই ২০ বছর পরে তালবেলেম গেলে উস্তাদ দাইকে নিয়ে জলদি কাছে নিয়ে বসান, দস্তরখান বিছান, নাস্তার ইন্তজাম করেন, তারে নিয়ে খান, খানা দস্তরখান বিছান হয়েছে, খানা খাওয়া হবে, এখনো শুরু করেন নাই যে নিজের তালবেলেম আসছে, পুরানা তালবেলেম ও গেল করে খুঁজানো। তো এই যে পীর যোগী মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব দামত বরকাতুহ, ভালো আলেম জাইয়েদ আলেম দ্বীন, এবং হাটাজারিতে উস্তাদদের বহু দোয়া পাইছেন, কোন উস্তাদের খাদেম ছিলেন ছাত্র জীবনে, উনি এরকম প্রিয় ছিলেন ওই উস্তাদের যে উস্তাদ দস্তরখান বিছায় খানা নিয়ে বসে থাকতেন। সফিউল্লাহ কই গেল, সফিউল্লাহ ডাকো, আমি ও আসলে ওর নিয়ে খানা খাবো। উস্তাদের এতটা স্নেহ। এই যে ফরিদাবাদ মাদ্রাসার মোহতামি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দাওয়াত বরকাতুহ, ইনি তো এইরকম সোজা মরনা, এত বেশি সোজা মরনা যে যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন, ময়মনসিংহ এর জামে আশরাফিয়ার শিক্ষক ছিলেন, ফরিদাবাদের শিক্ষক ছিলেন, সবক পড়ায় সোজা রাস্তার একবার দিয়ে হাইটে তুলে যেতেন, সামনের দিকে তাকায় ডানেও দেখেন না বামেও দেখেন না, এত সোজা মরনা। কিন্তু ফরিদাবাদের মোহতামিম আগে যারা ছিলেন ইন্তেকাল হয়ে গেছে, সবাই ধরে বেঁধে ওনারে বানাইছে মোহতামিম। আর আগে এতটা ইলমি তারা ছিল না, আর এত বিল্ডিং ছিল না ফরিদাবাদে, যত্র মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের জমানাতে তারা কি হয়েছে সর্বদিক থেকে। তা আমি একদিন ওনারে বললাম যে আপনি এমন সোজা সাজা মানুষ, আপনি হয়েছেন মোহতামিম, আর আপনার জমানায় এত উন্নতি অগ্রগতি বিশ্বাস করা যায় না, এটা অবিশ্বাস্য, নিশ্চয়ই এর পিছনে কোন কারণ আছে, কি কারণ আমাকে বলে। উনি হাসলেন এবং বললেন, কি বলবো আমি? আমি বললাম যে আমার মনে হয় নিশ্চয়ই কোন বড় আলেম বুজুর্গের কোন উস্তাদের আপনি দোয়া পাইছেন, সেই দোয়ার ফসলই সবকিছু। আহা, তখন ওনার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তখন উনি বললেন যে আপনি আজব কথা বলছেন, আসলে ঘটনা তাই। পরে বললেন যে হাটহাজারীর মুতামিম এবং হাকিমুল মতির খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমি খাদিম ছিলাম, হুজুরের খেদমত করতাম, হুজুরের গরু চড়াইতাম, হুজুরের গরুর ঘাস এনে দিতাম। কত বকা যে শুনছি, কত রাগ ধমক শুনছি, কত গালি শুনছি হুজুরের। হুজুর অনেক স্নেহ করতেন, সেই হুজুরের দোয়ারই বরকতে আল্লাহ আমাকে আজকে এই নেয়ামত দিতেছেন। এই মানুষটার জীবনের উন্নতি হাটহাজারী মোহতাম সাহেব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে তার এই উন্নতি, অগ্রগতি, সম্মান, মর্যাদা। যে চেরাগ আল্লাহ জ্বালান, যাকে আল্লাহ পাক নিজেই ইজ্জত দেন, তো কে সে তাকে নিভাই দিতে পারে, তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করতে পারে? সন্তোষ আহবাব একরাম, তোলাবা একরাম, হ্যাঁ, তো সকলে নিজেকে মুত্তাকি তাকওয়ার উপরে কায়েম রাখি, এলমের মধ্যে ডুবে থাকি, উস্তাদদের আদব করি, উস্তাদদের খেদমত করি, কোন উস্তাদকে কখনো কষ্ট না দিই। হযরত ফারুক রহমতুল্লাহ বলছেন, আসমানের নিচে জমিনের উপরে এমন একটা দৃষ্টান্ত নাই যে কোন তালেব এলেম উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, এরপরও সে বড় আলিম হয়েছে আর আল্লাহ পাক তার দ্বারা দিনের খেদমত নিচ্ছেন, কোন দৃষ্টান্ত নেই। হযরত হাকিমুল মত বলতেন, হযরত ফারুকের কথা বিশ্বাস করো না নাকি? হ্যাঁ, এই কথার উপরে পুরো আমল করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। দেখো, আমি একটা না সফরই সফরের মধ্যে আছি, বড় ক্লান্ত শ্রান্ত শরীর, এই কয়েকদিনের সফরে ছিলাম, আজকে এই কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছছি। তো নায়েব মুতামিম মাওলানা মুহিউদ্দিন সাহেব আমাকে ফোনে বলছেন যে আজকে এসার পরে তালেবে ইলমদের এই সসমাইর ফলাফল জানানো হবে, মজলিস হবে, তো আমার সম্মতি চাইছেন। বললাম ঠিক আছে, আসলাম। এতক্ষণ কথা বললাম, এখন মাথায় ধরে গেছে। আজকাল ইদানিং আমি দেখতেছি, দুই সপ্তাহ তিন সপ্তাহ থেকে এখন বয়ান করলে, কথা বললে ভীষণ মাথা একদম জ্যাম হয়ে যায়, মাথা ধরে যায়। ভাই, একটা শরীরই তো বয়স হয়েছে, তো একটু আরামেরও দরকার। আরাম আরাম করার মতো এরকম ভালো সুযোগ কোথায় পাই, তাই না? আর সফর তো সফরই, আর সফর ওকে তো তুমি না সকর, হ্যাঁ, সফর এবং সকর, তো তার মানে খুব কষ্ট করে তিনি সফর। তো এর মধ্যে আল্লাপাক চালাইতেছেন, আল্লাহ তালার বড় দয়া এবং মেহরবানি। আমার সুস্থতার জন্য, সুস্থ সবল জীবনের জন্য তোমরা দোয়া করবে ইনশাআল্লাহ তালা, দোয়া করো। দেখো, সেদিন করাচি থেকে এক লোক আমাকে মেসেজ দিচ্ছেন মোবাইলে যে আলহামদুলিল্লাহ আমি আমার কোরআন শরীফ এক খতম হয়েছে, পুরাটা আপনার জন্য আমি ইসা আলাইহিস সালাম করে দিছি, এক খতম কোরআনের সব আপনাকে দিয়ে দিলাম। আজিম মামলা, সেদিন একজনে উমরা করছে, বলল যে একটা নফল উমরার পুরা সব আপনার জন্য ইসা আলাইহিস সালাম করে দিছি আমি। এসা এসা মহব্বতের লোকজন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই সকল বান্দাদের আল্লাহ জাযায় খায়ের দেন, এই সকল বান্দাদের উসিলাতে আল্লাহ পাক হয়তো ইনশাআল্লাহ জরুর বি জরুর নাজাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। যাবো কোন দিকে? জাহান্নামে তো যাওয়া যাবে না, জাহান্নাম তো কেমনে সহ্য করা, এমনি পিঁপড়ার কামড়ে সহ্য করা যায় না, মশা একটা কামড়াইলে আর আমি কামড়াইলে না, খালি ভুঁ করলো আমি ঘুমাইতে পারি না। হ্যাঁ, গতকাল রাজশাহীতে হোটেল ডালাস, খুব শানদার হোটেল, ওখানে কোথায় গেছিলাম বাঘা এলাকাতে মাহফিলে, আই সাহেবের শুইতে গেছি, দেখলাম ফ্রেশ কামরা ঠিক আছে, শুইলাম বাতি নিবানো হয়েছে, এখন দেখি যে ভুঁ ভুঁ শব্দ, একটাই মশা ভুঁ ভুঁ করে। পরে আমি ভাবলাম একটা মশা কতক্ষণ আর ভুঁ করবে, হয়তো থাপড় তুপুর আওয়াজ পাইলে এদিক ওদিক সরে যেতে পারে, বড় রুম তো, কোন দিক গেলে তো আর আমি বাঁচলাম। পরে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না, আবারও ভুঁ, বারবার ভুঁ, তাহলে তার ঘুম সম্ভব না। পরে মাওলানা কাউসারকে বললাম যে উঠো স্প্রে করো, সে কামরা স্প্রে করছে, আমি বাইরে লম্বা করিডোর আছে ওইটার মধ্যে 35 মিনিট হাঁটলাম, হাঁটারও সময় পাই না, আর 35 মিনিটের বেশি হাঁটতেও পারি না, এতটুকু হাঁটা যায় যে একটা লাঠি নিয়ে একজন সাথীকে সাথে নিয়ে ফের 35 মিনিট পর্যন্ত হাঁটা যায়, পরে ক্লান্ত হয়ে যায় আর পারি না, বুঝতেছ? আমার ভাইয়েরা এই জন্য জিন্দগির কদর করা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও সাওয়াবাকা ক্বাবলা হারামিক, ও গিনাকা ক্বাবলা ফাকরিক, ও ফারাকাকা ক্বাবলা শুগলিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচ জিনিসের কদর করো পাঁচ অবস্থার আগে, যে সুস্থ নিজের স্বাস্থ্যের সুস্থ শরীরের কদর করো অসুস্থ হওয়ার আগে, যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে, এবং তোমার ধন সম্পদের কদর করো অভাবে পড়ার আগে, এবং অবসর সময়গুলোর কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে, আর জীবনের কদর করো মৃত্যু আসার আগে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কথা মোতাবেক এই সকল নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। দেখো হযরত হাকিম উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মরকাদেও বলছেন, তালেব ইলম যদি তিনটা কাজ করে তো সে যে বড় আলেম হবে। হযরত বলছেন মুহাক্কিক আলেম হবে, এটা আমি দায়িত্ব নিলাম। নম্বর এক মোতালা করা, নম্বর দুই উস্তাদের সবকের মধ্যে উস্তাদের তাকরির মনোযোগ সহকারে শোনা শ্রবণ করা, নম্বর তিন মানে এইভাবে শোনা যাতে কিতাব হল হয়ে যায়, নম্বর তিন সবকের পরে নিয়মিত তাকরার করা। হযরত থানভী বলেন তিনটা কাজ যে ব্যক্তি সুন্দরভাবে করবে সে যে মুহাক্কিক আলেম হবে, আমি দায়িত্ব নিলাম। মানে দায়িত্ব, এটা দায়িত্ব নিয়ে বলা যায় যে নিঃসন্দেহে সে বড় আলেমে দিন হবে, আর যদি এর সঙ্গে যোগ হয় তোমার তাকওয়া তাহলে তোমার এলমে বরকত হবে। তাহলে থানভী বলছেন তিন দিনের যার মধ্যে থাকে তার এলমে আল্লাহ পাক বরকত দিবেনি, এলহামি উলুম আল্লাহ পাক তাকে দান করবেন। নম্বর এক তাকওয়া, নম্বর দুই কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক, নম্বর তিন উলুমে আরবিয়ত মে পুখ্তগি, যে আরবি সাহিত্যের উপরে মজবুতি। আরবি সাহিত্য বলতে নাওসর লোগাত এবং বালাগত, এই সব কিছুর উপরে পরিপক্কতা। কি কথা বুঝুন, তো সে পরিপক্কতা অর্জনের জন্য তো মেহনত লাগবে, এবং যদি বাজে জিনিসের মধ্যে আক্রান্ত হয়ে যায়, ফেসবুকে আক্রান্ত, কি মোবাইলের ছবি দেখায় আক্রান্ত, আবার টেলিভিশন দেখায় আক্রান্ত, গলত সম্পর্কে আক্রান্ত, নানান বাজে জিনিসের মধ্যে যে আক্রান্ত, তো দেমাগ তো ওইসবের মধ্যে মশগুল, তো এলমের মধ্যে সে নিজেকে মশগুল করবে কিভাবে? এজন্য জীবনকে ধ্বংসকারী এই সকল বিষয় থেকে পরিপূর্ণভাবে নিজেকে হেফাজতে রাখা চাই। আল্লাহ পাক তৌফিক দেন, এবং কারো মধ্যে ভুল থাকলে এর থেকে পাক্কা তওবা করো ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলোর উপরে পাকা পাকি আমল করা হবে ইনশাআল্লাহ, সকলে প্রস্তুতের জন্য বলো কে কে প্রস্তুত? মাশা কেউ বাদ দেয় না তো ভাই, চলো ঠিক আছে। ছোট ছোট ওই যে এই বাবুরা আছে এরাও মাশাআল্লাহ আজিব, এরাও শুনে আমার বয়ান, জুমার পরে যে মজলিস হয় না ওখানে ওরা বসে বসে খুব শুনে এবং পুলকিত হয়, বোঝা যায়, উৎফুল্ল হয় কি বুঝে কি করে, কিন্তু এইভাবে শুনতে থাকার জরুর ফায়দা আছে। এইভাবে শুনতে থাকে যে অনেক ফায়দা আছে। এই যে মাওলানা হাসান আছে, হাসান বিন খালেদ, সেও শুনতেছে। হাসান দাঁড়াও তো, এই তো এত বড় সাইজের মাওলানা, এদিকে আসো। এসা ছোট্ট বাবু, কিন্তু ওরা খুব মজা করে শুনতেছিল। হ্যাঁ বয়ান বুঝছো, বুঝছো না? যাও সব একদমই ছোট ছোট বাবু, এই সাইজের কতগুলো আছে এখানে, এই সাইজের আরো দুই তিনজন চার পাঁচজন দাঁড়াও, এই যে হাসানের সাইজের, হাসান তুমিও দাঁড়াও, তাহলে তোমার সাইজ বুঝে বাকিরাও দাঁড়াবে। এই সাইজের, এই হাসানের সাইজের আর কি আছে দাঁড়াও, ওই দেখো ওই সাইজ ওর থেকেও ছোট আছে আরো। একদমই আজীব বাবু, বসো তোমরা সব আছো। বড় মজার দৃশ্য। চলো ভাই এখন কি করা, বস মজলিস খতম, দোয়া তোমরা কিছু বলো। হ্যাঁ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم فقهنا في الدين وحببنا إلى الناس اللهم فقهنا في الدين وحببنا إلى الناس اللهم فقهنا في الدين وحببنا إلى الناس ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله فلا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم شكر لك معاف کرے سب گناہ معاف کرے دین اے اللہ یہ صدیقین مدعا ہمیں شامل کرے اتقیا اسفیا دی زندگی ہمیں کے دان کرے صاف ستھرا بندہ دی زندگی ہمیں نصیب فرمائے গুনাহ থেকে গায়ুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনার দাগ থেকে আমাদের অন্তরকে পাক সাফ বানায় দেন, পবিত্র জিন্দগি আপনি আমাদের দান করেন। হায় আল্লাহ, আলো অন্ধকারে গোপনে প্রকাশে হর জায়গায় আপনাকে ভয় করার তৌফিক দেন। হায় আল্লাহ, আমাদের জামে হাকিউল উম্মত কাজিম উসান কবুলিয়ত নসীব ফরমান, আকাবির উম্মতের উলুম ও মারেফের জিন্দা নমুনা বানান, আকাবির উম্মতের উলুম ও মারেফের মিরাসে কামিল এনায়েত ফরমান, আকাবির উলুমের আকাবির দীনের আল্লাহ তাকওয়া এবং ইত্তেবায়ে সুন্নতের এবং তাদের মুবারক নূরানি জিন্দগির জিন্দা নমুনা হিসাবে কবুল ফরমান। আল্লাহ তোলাবায় আসাতুল্লাহ ইকরামের ইলমে বরকত দান করেন, তুলাবাদের ইলমের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাফাক্কুফিদ্দীন আমাদের সকলকে নসীব ফরমান। আল্লাহ ফকীহুদ্দীন রূপে আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ মেহরবান মালিক, খায়রে দুজাহান আফিয়ত দারাইন ফালাহে দারাইন আমাদের জন্য মঞ্জুর ফরমান। তমাম শুরুর ও ফিতান থেকে আমাদেরকে হেফাজত ফরমান। যার যে গুনার অভ্যাস হয়ে গেছে, গুনা থেকে খালিস ভাবে কামিল ভাবে পাক্কা পাক্কি ভাবে তওবা করার তৌফিক দান করেন। ইস্তিকামত আমাদের সকলকে নসীব ফরমান। তমাম পরেশানি থেকে হেফাজত ফরমান। জামে হাকিমুল মুলক গুলশান আক্তার কমপ্লেক্সের তমাম জরুরিয়াত কি গায়বি খাজানা থেকে পুরা ফরমান। খাজায়েনে করম ও বারাকাতের বারিশ ফরমায়েত। আল্লাহ রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে অকল্পনীয় ভাবে জামিয়া হাকিমুল মুলক গুলশান আক্তার কমপ্লেক্সের তমাম জরুরিয়াত আপনি গায়বি খাজানা থেকে পুরা ফরমায়া দেন। হর মুশকিল আসান ফরমায়া দেন। মেহরবান মালিক, দয়া ফরমান, দয়া ফরমান, মেহরবানি ফরমান, মেহরবানি ফরমান। তমাম দোয়া মুনাজাত কে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে কবুল ফরমান। আল্লাহ সব আমাদের তুলাবা ইকরাম কে এদের মা বাবার জন্য নাজাতের উসিলা বানান এবং তাদের চক্ষু শীতলতা বানান। কামিল রূপে কবুল ফরমান। আল্লাহ কেয়ামত পর্যন্ত জন্য জামে হাকিম মোহাম্মদ গুলশান আক্তার কমপ্লেক্স কে কবুল ফরমান। কেয়ামত পর্যন্ত জন্য এখানে যারা পড়াবেন পড়বেন সকলকে বড় বড় উলামায়ে রব্বানীন ফকাহুদ্দীন আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল ফরমান। আল্লাহ করম ফরমান, জরুর বিজরুর করম ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।